আর লিসেনিং স্বাধীন অডিও বুক, শুনুন স্বাধীন অডিও বুক।
হঠাৎ তন্দ্রা টুটে গেল মুসার, কোথায় আছে বুঝতেই পেরিয়ে গেল কয়েক মুহূর্ত। ঝড় থেমে গিয়েছে, তন্দ্রা টুটে যাবার এটাই কি কারণ? না, চোখে আলো পড়েছিল, এখন আবারও পড়ল। শখানে গজ দূর থেকে আসছে তীব্র আলোর রশ্মি, এক মুহূর্ত স্থির থাকল, তারপরই সরে গেল। লাফিয়ে দাঁড়াতে গিয়ে মাথায় বাড়ি খেল মুসার। চেঁচিয়ে উঠে আবার বসে পড়ল, সাবধানে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো খোড়লের বাইরে, গা থেকে রেইনকোট খুলে চেঁচিয়ে উঠল,
এখানে আমরা, এ কাঁদে।
রবিন আর কিশোরও দাঁড়িয়ে পড়ল, আবার আলো পড়ল মুসার গায়ে, তারপরই সরে এসে পড়ল রবিন আর কিশোরের উপর। এক মুহূর্ত স্থির রইল, চকিতের জন্য একবার উঠে আকাশের দিকে। শখানেক গজ দূরে নৌকার পাল দেখতে পেল তিন গোয়েন্দা।
নৌকা দ্বীপের গায়ে ভিড়েছে, আমাদেরকে যেতে বলছে।
আকাশে তারার আলো, আবছা অন্ধকার। হাঁটতে শুরু করলো তিন গোয়েন্দা, আবার জ্বলে উঠল টর্চ।
দেখো দেখো, আমাদেরকে পথ দেখাচ্ছে।
বৃষ্টিতে ভিজে পিচ্ছিল হয়ে আছে মাটি, দৌড়ানো তো দূরের কথা, তাড়াহুড়ো করে হাঁটাই যাচ্ছে না। তাড়াহুড়ো করতে গিয়ে একবার আছাড় খেল মুসা, পাথরের সঙ্গে ঘষা লাগলো হাঁটুতে। পানির কিনারে এসে থামল তিন গোয়েন্দা, তীরে ভিড়েছে ছোট্ট একটা পালতোলা নৌকা, পাশে বালিতে দাঁড়িয়ে আছে তাদের বয়সী একজন কিশোর, পরনে পানি নিরোধক জ্যাকেট, প্যান্ট গুটিয়ে হাঁটুর কাছে তুলে নিয়েছে। তিন গোয়েন্দার মুখে আলো ফেলল ছেলেটা, দেখল, তারপর নিজের মুখে আলো ফেলে দেখালো ওদেরকে। হাসি খুশি একটা মুখ, রোদে পোড়া তামাটে চামড়া, কোকড়ানো চুল, কালো উজ্জ্বল একজোড়া প্রাণবন্ত চোখ।
হ্যালো, তোমরা তিন গোয়েন্দা না?
অবাক হল তিন কিশোর, তাদের পরিচয় এখানে গোপন নেই কারো কাছে।
হ্যাঁ, আমরা তিন গোয়েন্দা, খুঁজে পেলে কি করে,
কোথায় খুঁজতে হবে জানতাম।
মুসার সমান লম্বা, হালকা পাতলা।
আমি পাপালো হারকুস, বন্ধুরা পাপু ডাকে।
তো পাপু, কোথায় খুঁজতে হবে কি করে জানলে?
সে অনেক লম্বা কাহিনী, এখন এসো নৌকায় ওঠো, সিনেমা কোম্পানির লোকজন খুব ভাবনায় পড়ে গেছে।
হাসি খুশি ছেলেটাকে ভালোই লাগছে তার। নৌকায় উঠতে উঠতে জিজ্ঞেস করলো রবি,
আচ্ছা এসকেপ ছবিতে কোনো কাজ করছো তুমি?
না না।
ধাক্কা দিয়ে নৌকাটা বালির উপর থেকে পানিতে ঠেলে দিল পাপালো, লাফ দিয়ে উঠে পড়ল গলুইয়ে, দাঁড় ধরল, পালে হাওয়া লাগতেই তরতর করে ছুটে চলল হালকা নৌকা। দূরে দেখা যাচ্ছে ফিশিং পোর্ট গ্রামের আলো। কথায় কথায় তিন গোয়েন্দার কাছে নিজের পরিচয় দিল পাপালো। বাড়ি গ্রিসের এক ছোট্ট গায়ে, বড় হয়েছে ভূমধ্য সাগরের উপকূলে, মা নেই, বাবা স্পঞ্জ শিকারী, সাগরের তল থেকে স্পঞ্জ তুলে বিক্রি করত, এই ছিল জীবিকা। গ্রিসের স্পঞ্জ শিকারীরা বেশ দরিদ্র, ডুবুরির সাজ সরঞ্জাম কেনার পয়সা তাদের নেই, ফলে কোনো যন্ত্রপাতি ছাড়াই ডুব দিতে হয়, দুহাতে একটা ভারী পাথর নিয়ে পানিতে ছেড়ে দেয় শরীর, দ্রুত ডুবে যায় তলাই, পাথর ছেড়ে দিয়ে স্পঞ্জ কুড়িয়ে নিয়ে ভেসে ওঠে উপরে। পাপালোর বাবাও এই কাদে স্পঞ্জ তুলে আনত, হঠাৎ একদিন আক্রান্ত হল স্পঞ্জ শিকারীর অভিশাপ বেন্ড রোগে, অকেজো হয়ে গেল, বন্ধ হয়ে গেল রোজগার। কিছুদিন চলল সঙ্গী জেলেদের দয়ায়, ওই সময় ফিশিং পোর্টে জেলের কাজ করত পাপালোর চাচা, ভাইয়ের দুরবস্থা দেখে খবর পেয়ে কিছু টাকা পাঠিয়ে দিল, আর ভাই ভাতিজাকে নিয়ে এলো নিজের কাছে।
কয়েক বছর ভালোই কাটল, তারপরই দেখা দিল দুর্ভাগ্য, লাল কীট আক্রমণ করল ঝিনুককে, ব্যবসা খতম, নৌকা বেচে দিয়ে নিউ ইয়র্কে চাকরি নিয়ে চলে গেল চাচা, আমি আর বাবা রয়ে গেলাম এখানে। না থেকেই বা কি করব, মাছ ধরা ছাড়া আর কোনো কাজ জানি না, বাবা পঙ্গু, তাকে নিয়ে কোথায় যাব? চাচার ঘাড়ে গিয়ে উঠতে ইচ্ছে হল না, নিজেরই চলে না, তবু কিছু কিছু করে বাঁচিয়ে মাসে মাসেই টাকা পাঠায় বাবাকে। খুব কষ্টে দিন কাটে আমাদের। একদিন খবর পেলাম ফিশিং পোর্টে একটা সিনেমা কোম্পানি আসছে, দ্বীপে ক্যাম্প করবে ওরা, ছবির শুটিং করবে। ডুবুরির কাজটা খুব ভালো পারি, আশায় আছি একটা কাজ পেয়ে যাব সিনেমা কোম্পানিতে। দ্বীপে ক্যাম্প করবে যখন, নিশ্চয়ই সাগরের তলায় শুটিং করবে, ডুবুরির দরকার হবে। ওরা এলো, আমি গেলাম, কিন্তু কাজ দিল না। আমি বিদেশি, বিদেশিকে দেখতে পারে না এখানকার লোকে, তবে আশা ছাড়েনি আমি এখনো।
এগিয়ে চলেছে নৌকা, কানে আসছে কঠিন কিছুতে ঢেউ আছড়ে পড়ার শব্দ।
কোথায় আছি এখন? অন্ধকারে নিশানা ঠিক রাখতে পারো তো? অন্ধকারে ডুবো পাহাড়ে বাড়ি লেগে যেতে পারে।
শব্দ শুনেই বুঝতে পারি আমি কোন পথে চলেছি। ওই যে ঢেউ আছড়ে পড়ছে প্রবাল প্রাচীরে, দ্য বোনসের পাশ দিয়ে চলেছি আমরা, সামনে স্কেলেটন আইল্যান্ড।
সামনে তাকালো তিন গোয়েন্দা, অন্ধকারে পরিষ্কার দেখা গেল না কঙ্কাল দ্বীপ, কিন্তু অবয়বটা মোড়ে গাঁথা আছে ওদের। প্লেন থেকে দেখেছে, খুলির আকার, ম্যাপেও দেখেছে, মিস্টার ক্রিস্টোফারের দেয়া ম্যাগাজিন পড়ে অনেক খুঁটিনাটি জেনেছে। আমেরিকার দক্ষিণ পূর্ব উপকূলে এই দ্বীপ, একে ঘিরে আছে উপসাগর। 1565 সালে আবিষ্কার করেছিল এক ইংরেজি নাবিক ক্যাপ্টেন হোয়াইট। দ্বীপে নেমেছিলেন এই ক্যাপ্টেন, এটা ছিল তখন স্থানীয় ইন্ডিয়ানদের গোরস্থান। কবর বেশি গভীর করে খুঁড়ত না ইন্ডিয়ানরা, ফলে পানি আর বাতাসে কবরের উপর বালিমাটি সরে গিয়ে বেরিয়ে পড়ত মরার হাড়গোড়। অনেক কঙ্কাল দেখেছিলেন তিনি, তাই দ্বীপের নাম রেখেছিলেন স্কেলেটন আইল্যান্ড। তারপর কাছের আরেকটা দ্বীপে নামলেন, অনেকটা চৌকোনা ওই দ্বীপ। এক প্রান্ত থেকে লম্বা হয়ে বেরিয়ে গিয়েছে সরু পাঁচটা প্রবাল প্রাচীর, ওটার নাম রাখলেন দ্য হ্যান্ড। দুটো দ্বীপের মাঝের একসারি প্রবাল প্রাচীরের নাম রাখলেন দ্য বোনস। তারপর একদিন আবার জাহাজ নিয়ে চলে গেলেন ক্যাপ্টেন। এর অনেক বছর পর দ্বীপগুলোর খোঁজ পেল জলদস্যুরা, ওগুলোকে শীতকালের ঘাঁটি বানালো ওরা। আশেপাশে তখনও শহর ছিল, ডাকাতি করে আনা সোনার মোহর খরচ করতে ওরা সেসব শহরেই যেত। দুর্দান্ত জলদস্যু ব্ল্যাক বিয়ার্ডও এক শীতে বেরিয়ে পড়েছিল এখান থেকে। উৎপাত বেড়ে গেল জলদস্যুদের, ইংরেজ নৌবাহিনী তাদেরকে তাড়া করে আনলো এখান পর্যন্ত, দলবল সহ একে একে মেরে শেষ করল দস্যু সর্দারদের। 1717 সালে মারা পড়ল ব্ল্যাক বিয়ার্ড। এই অঞ্চলে বাকি রইল শুধু তখন দুর্দান্ত দস্যু ক্যাপ্টেন ওয়ানিয়ার আর তার দল। ঠাই নিল এসে এই কঙ্কাল দ্বীপে, নির্বিচারে ডাকাত জবাই শুরু করল নৌবাহিনীর লোকেরা। ওয়ানিয়ার বুঝল লড়াই করে এখানে টিকতে পারবে না, গোলমালের ফাঁকে একটা লং বোটে করে কেটে পড়ল সে। সঙ্গে নিল তার মোহরের সিন্দুক আর অতি বিশ্বস্ত কয়েকজন সহচর। দ্বীপে যে কজন ডাকাত ছিল একটাকেও ছাড়ল না নৌবাহিনী, সবটাকে হত্যা করল। খেয়াল হল ওদের এক কান কাটা ওয়ানিয়ার মারা পড়েনি, বুঝে ফেল ওরা পালিয়েছে ওয়ানিয়ার। জাহাজ নিয়ে তাড়া করল পেছন থেকে, বেগতিক দেখে নৌকার মোড় ঘোরালো ডাকাত সর্দার। হস্তে এসে লুকানোর চেষ্টা করল, কিন্তু শেষ রক্ষা সে করতে পারল না, ধরা পড়ল নৌবাহিনীর হাতে। ইংরেজ জাহাজের ক্যাপ্টেন প্রথমেই জানতে চাইল মোহরগুলো কোথায়। ঠিক করে হেসে উঠল এক কান কাটা, তারপর বলল,
সাগর দেবতার খাজানচি খানায় যাওগে কি ওর কাছে? হাতে পায়ে ধরলে দিলেও দিতে পারে।
অনেক নির্যাতন করা হলো এক কান কাটা আর তার সহচরদের উপর, কিন্তু কেউ মুখ খুলল না। ফাঁসির দড়িতে ঝোলার আগেও কেউ বলল না কোথায় আছে। মোহরগুলো তন্ন তন্ন করে খোঁজা হলো হস্ত আর তার আশেপাশের দ্বীপগুলো, কিন্তু মোহরের চিহ্ন মিলল না। ধরেই নিল ইংরেজ ক্যাপ্টেন মোহরগুলো সব উপসাগরে ফেলে দিয়েছে এ এক কান কাটা, ওগুলো আর উদ্ধারের কোনো আশা নেই। খানিকটা হতাশ হয়ে দেশে ফিরতে হলো ক্যাপ্টেনের। সামনের অন্ধকারের দিকে তাকিয়ে কিশোর বলল,
এদিককার সাগর নিশ্চয় তোমার চেনা, তাই না পাপু?
নিজের হাতের তালুর মতো, সুযোগ পেলেই এদিকে চলে আসি, ডুব দেই সাগরে, মোহর খুঁজি।
শুনেছি অনেকেই মোহর খোঁজে এখানে, পায়ও কেউ কেউ।
তা তুমিও পাওটাও নাকি?
পাই, তবে ওটাকে না পাওয়া বললেও চলে।
শেষ কবে পেয়েছো?
গত সপ্তাহে। কোথায় পেয়েছি বলবো না, এটা আমার সিক্রেট। শক্ত হয়ে বসো, মোড় ঘোরাবো।
মোড় ঘোরালে কেন শক্ত হয়ে বসতে হবে জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেল মোসা। জোরে একবার কেঁপে উঠল নৌকা। একপাশে কাত হয়ে গেল পাল, সেই সঙ্গে নৌকাটাও। একপাশে আঘাত হানল ঢেউ, ছিটকে পানি এসে লাগলো ছেলেদের গায়েও। শক্ত করে দাঁড় ধরে আরেকবার কেঁপে উঠে সোজা হয়ে গেল নৌকা। এগিয়ে চলল আবার, সামনে দেখা যাচ্ছে ফিশিং পোর্টের আলো।
স্কেলেটন আইল্যান্ড এখন পেছনে, গায়ের দিকে এগোচ্ছি আমরা।
পেছনে ফিরে চাইল তিন গোয়েন্দা, দেখা যাচ্ছে না দ্বীপ, শুধু কালো অন্ধকার। একসঙ্গে জ্বলে উঠেছে অনেকগুলো আলো, ঘুরছে, শোনা যাচ্ছে অদ্ভুত একটা ধাতব শব্দ। আস্তে আস্তে বাড়ছে ঘোরার বেগ, দেখতে দেখতে আলোর এক বিশাল আংটি তৈরি হয়ে গেল।
ইয়াল্লা, নাগরদোলা, নিশ্চয়ই ঘোড়ায় চেপে বসেছে শ্যালি।
পাপু নৌকা ঘোরাও, দেখব কিসে ঘোরাচ্ছে নাগরদোলা।
আমি পারবো না, ওটা শালির ভূত, ঝড় থেমেছে একটু আগে, এখন এসেছে দোলায় চড়তে। ইস, নৌকাটা আরো জোরে চলছে না কেন? একটা মোটর যদি থাকতো।
সোজা ফিশিং পোর্টের দিকে ছুটে চলেছে নৌকা। খুশি হয়েছে মুসার রবিন, কিন্তু হতাশ হয়েছে কিশোর। সত্যিকারে ভূত দেখবার ইচ্ছে তার অনেক দিনের। 22 বছর আগে মরে যাওয়া তরুণীর পেটাত্মা, কথাটা ভাবতেই শিউরে উঠল রবিন। হঠাৎ থেমে গেল ধাতব শব্দ, নিবে গেল আলো। এত তাড়াতাড়ি নাগরদোলা চড়ার শখ মিটে গেল সেলের প্রেতাত্মার? আশ্চর্য, ভাবল কিশোর। অন্ধকারের দিকে চেয়ে বসে আছে সে, চিমটি কাটছে নিচের ঠোঁটে। আরো আধ ঘন্টা পর মিসেস ওয়েলটনের বোর্ডিং হাউসে এসে উঠল তিন গোয়েন্দা। সঙ্গে সঙ্গে টেলিফোনে সিনেমা কোম্পানিকে জানিয়ে দিল মিসেস। গরম পানিতে গোসল করল তিন গোয়েন্দা, খাওয়া সারল, গরম বিছানায় উঠল, কম্বলটা গায়ের উপর টানতে টানতে কিশোর বলল,
ভূতটা দেখতে পারলে ভালো হতো।
আমার তো মনে হয় না।
ঘুমজড়িত গলায় বলল মোসা, শুয়ে পড়ে কম্বলটা টেনে নিল গায়ের উপর। রবিন কিছু বলল না। রবিনের ঘুম ভাঙল, চোখে পড়ল ঢালু হয়ে নেমে যাওয়া চাল, মনে পড়ল বাড়িতে সে নেই। রকি বিচ থেকে 3,000 মাইল দূরে ফিশিং পোর্টের এক বোর্ডিং হাউসে শুয়ে আছে। উঠে বসে চারিদিকে তাকাল রবিন, একটা ডাবল বাঙ্কের উপরের তাকে রয়েছে সে, নিচের তাকে ঘুমোচ্ছে মোসা, কয়েক ফুট দূরে আরেকটা বাঙ্কে কিশোর। আবার শুয়ে পড়ল, আগের রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো ছবির মতো খেলতে লাগলো তার মনের পর্দায়। দরজায় টোকা দেবার শব্দ হলো, খুলে গেল পাল্লা, ঘরে এসে ঢুকলো হাসি খুশি বেটে মোটা এক প্রগৌড়া, মিসেস ওয়ালটন। বাড়িওয়ালি রবিনকে জেগে থাকতে দেখে বলল,
এই যে ওঠো, উঠে পড়ো, নাস্তা তৈরি, নিচে দুজন লোক এসেছেন তোমাদের সঙ্গে দেখা করতে, 5 মিনিটের মধ্যে এসো।
বেরিয়ে গেল মিসেস ওয়ালটন, লাফ দিয়ে বাঙ্ক থেকে নেমে এলো রবিন। মুসা কিংবা কিশোরকে ডাকতে হলো না, বাড়িওয়ালির গলা শুনে জেগে উঠেছে দুজনেই। দ্রুত তৈরি হয়ে নিচে নেমে এলো ওরা সবাই। উজ্জ্বল হলুদ রং করা ডাইনিং রুমের দেয়াল এবং ছাদ সামুদ্রিক জীবজন্তুর খোলস দিয়ে সাজানো হয়েছে। টেবিলে নাস্তা তৈরি, একধারে দুটো চেয়ারে বসে কফি খাচ্ছেন দুজন লোক, আর কথা বলছেন নিচু গলায়। ছেলেদেরকে ঢুকতে দেখেই উঠে দাঁড়ালো একজন। বিশাল দেহি, কুচকুচে কালো গায়ের রং, কোকড়া চুল। একটু হাসলেন, ঝিক করে উঠল ঝকঝকে সাদা দাঁত।
আরে কেমন আছো তোমরা মুসা?
ঠিক প্রশ্ন নয়, জবাবের অপেক্ষা না করেই মিস্টার রাফাত আমান আবার বলল,
গতরাতেই এসেছিলাম, ঘুমিয়ে পড়েছিলে তাই আর জাগালাম না, তাড়াতাড়ি ফিরে যেতে হয়েছে আবার দ্বীপে। উফ, যা ভাবনায় পড়েছি না, প্রতিটি মিনিটই পাহারা দিয়ে রাখতে হয় জিনিসপত্র, কতক্ষণ আর পারা যায়?
থামলেন তিনি, তিন কিশোরের উপর চোখ বুলিয়ে আনলেন একবার।
হ্যাঁ, তারপর তোমাদের কাহিনী বলো, গতরাতে কি হয়েছিল?
চেয়ারে বসা দ্বিতীয় লোকটির উপর চোখ পড়ল মুসার।
আহ, পরিচয় করিয়ে দিচ্ছি, ইনি মিস্টার হেভারসন, এখানকার পুলিশ চিফ।
পরিচয়ের পালা শেষ হল, চেয়ারে এসে বসল তিন গোয়েন্দা। নাস্তার ফাঁকে ফাঁকে জানালো তাদের কাহিনী। পাইপ দাঁতে কামড়ে ধরে চুপচাপ সব কিছু শুনলেন হেভারসন। বিস্তারিত জানালো ছেলেরা, তারপর চিন্তিত ভঙ্গিতে মাথা দুলিয়ে আবার বললেন,
হচ্ছে।
চেনেন নাকি?
ভালো মতোই চিনি, কয়েকবার জেল খেটেছে, টাকার জন্য পারে না এমন কোনো কাজ নেই, ধরতে পারলে কয়েকটা কথা জিজ্ঞেস করতাম।
হ্যাঁ, আমারও কয়েকটা প্রশ্ন ছিল,
গম্ভীর হয়ে বললেন মিস্টার রাফাত আমান।
জিজ্ঞেস করতাম, কি করে জানলো ছেলেরা আসছে, কি করে জানলো ওরা গোয়েন্দা, আর গতরাতে কেন নির্জন দ্বীপে ফেলে রেখে এলো ওদের? ভাগ্যিস পাপু খুঁজে পেয়েছিল, না হলে জানতেই পারতাম না আমরা।
তা ঠিক,
প্লেন থেকে নেমেছে ওরা, শুধু এইটুকুই জেনেছিলাম, এরপর কি হয়েছিল কিছুই বুঝতে পারিনি। রোড ব্যারিকেড দিয়ে গাড়ি থামিয়ে কত লোককে যে জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা, পাপু কি করে জানলো তোমরা দা হ্যান্ডে আছো?
মুসার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন মিস্টার রাফাত আমান।
একবার জিজ্ঞেস করেছিলাম, উত্তরটা এড়িয়ে গেল পাপালো, পরে আর জিজ্ঞেস করার কথা মনে ছিল না, তারপর উঠল ভূতের কথা।
ভূত দেখেছিলে? অসম্ভব, ঝড়ের রাতে নাগরদোলা চড়তে আসে ভূত, এটা এলাকার একটা গুজব।
গুজবই বা বলি কি করে, গত দুবছরে অনেকবার দেখা গেছে ওই ভূত ঝড়ের রাতে, জেলেরা দেখেছে, স্কেলিটন আইল্যান্ডের ধারে কাছে যেতে চায় না এখন আর লোকে।
বিশ্বাস হচ্ছে না আমার কথা? বেরিয়ে জিজ্ঞেস করে দেখুন লোককে, কত রাতেও দেখা গেছে ভূত, খবরটা ছড়িয়ে পড়েছে সারা গায়ে, অনেকেই শুনেছে নাগরদোলা ঘোরার শব্দ, আলো দেখেছে স্পাই গ্লাস লাগানো টেলিস্কোপ দিয়ে, কেউ কেউ ভূতকেও দেখেছে, নাগরদোলায় একটা ঘোড়ায় চেপে বসেছিল নাকি একটা সাদা মূর্তি। এই শেষ কথাটা অবশ্য বিশ্বাস করিনি আমি।
কুসংস্কারে খুব বেশি বিশ্বাসী এই গায়ের লোক, বুঝতে পারছি আজ আর কেউ দ্বীপে কাজ করতে যাবে না, বিপদেই পড়ে গেলাম দেখছি।
আগামীকালও কাউকে নিতে পারবেন না মনে হয়। মিস্টার আমান, আমি উঠি, দেখি হান্টকে ধরতে পারি কিনা, কিন্তু একটা প্রশ্ন বেশি খচখচ করছে মনে, পাপু কি করে জানলো ছেলেরা দ্য হ্যান্ডে আছে? আমার কাছে চাকরির জন্য এসেছিল একদিন, এখানকার লোকে ভালো চোখে দেখছে না ছেলেটাকে, ও নাকি চোর, এটা জেনে আমি আর কাজ দেইনি।
আমাদের জিনিসপত্র হয়তো ওই চুরি করে, কে জানে।
না বাবা, পাপু চোর না, গতরাতে অনেক কথা বলেছি, ওকে ভালো ছেলে বলেই মনে হয়, অসুস্থ বাবার দেখাশোনা করে, সময় পেলেই উপসাগরে বেরিয়ে পড়ে নৌকা নিয়ে, মোহর খুঁজে বেড়ায়। না, পাপু খারাপ ছেলে হতেই পারে না।
মুসা ঠিকই বলেছে, ছেলেটাকে দেখতে পারে না লোকে, সেটা অন্য কারণে, এখানকার লোক বিদেশি পছন্দ করে না, ওদের ধারণা যত কুকাজ সব বিদেশিরা করে।
হ্যাঁ, যাই বলুন, ছেলেটাকে সন্দেহ করি আমি।
অসুস্থ বাপকে খাওয়ানোর জন্যই হয়তো চুরি করে।
একটা সৎ কাজ করতে গিয়ে আর একটা অসৎ কাজের সাহায্য নেওয়াকে নিশ্চয়ই ভালো বলা যায় না। ছেলেরা এসো যাই, এতক্ষণে হয়তো মিস্টার নেবার দ্বীপে গিয়ে বসে আছে। চিফ, পরে আবার দেখা করব আপনার সাথে, আশা করি হান্টকে ধরে জেলে পুরতে পারবেন।
কয়েক মিনিট পর দ্রুতগতির একটা স্পিড বোটে বসে আছে তিন গোয়েন্দা, কঙ্কালদ্বীপের দিকে ছুটে চলেছে বোট। ফিশিং পোর্টকে গ্রাম বলা হয়, কিন্তু আসলে এটা ছোটখাটো একটা শহর, ঘুরে দেখার ইচ্ছে ছিল ওদের, কিন্তু সময় মেলেনি। রাতের বেলা অন্ধকারে কিছুই দেখেনি ছেলেরা, এখন দেখল অসংখ্য ডক আর জেটি ছড়িয়ে ছিটিয়ে আছে এদিক ওদিকে, সেই তুলনায় নৌকা জাহাজ বেশ কম। বুঝতে পারল ওরা ওগুলো সব চলে গিয়েছে উপসাগরের দক্ষিণে। ফিশিং পোর্টের সীমানা খুব বেশি বড় না, লোকসংখ্যা আগে অনেক ছিল, ইদানিং নাকি কমে গিয়েছে, ব্যবসা ভালো না, থেকেই বা কি করবে লোকে। কৌতূহলী চোখে কঙ্কাল দ্বীপের দিকে তাকিয়ে আছে ওরা। মালখানেক দূরে আছে এখনো প্রচুর গাছপালা দ্বীপে, উত্তর প্রান্তে একটা ছোট্ট পাহাড়, কঙ্কাল দ্বীপের দক্ষিণে একটা পুরনো জেটির গায়ে এসে ভিড়ল বোট, পাশেই খুঁটিতে বাঁধা আরেকটা মোটর বোট, একপাশ থেকে ঝুলছে বিশেষ সিঁড়ি, জেটির ধার দিয়ে পথ চলে গিয়েছে। আগে আগে চললেন মিস্টার রাফাত আমান, পেছনে তিন কিশোর। একপাশে দুটো ট্রেলার দাঁড়িয়ে আছে, বড় বড় কয়েকটা তাঁবু খাটানো হয়েছে ঠিক মাঝখানে।
ওই যে মিস্টার জন নেভার, ডিরেক্টর, গতকাল এসে পৌঁছেছেন ফিলাডেলফিয়া থেকে, জরুরি কাজ সেরে আজই আবার ফিরে যাবেন।
হর্নরিম চশমা পরা একজন লোক এগিয়ে আসছে, বয়স ৪০ কাছাকাছি, পেছনে তিনজন লোক, একজনের চুল ধূসর, সেই পিটার সিমন্স, এসকেপের সহকারী পরিচালক, এটা পরে জেনেছে তিন গোয়েন্দা। আরেকজনের চুল সোনালি, নাবিকের মতো ছোট ছোট করে ছাটা, জোসেফ গ্রাহাম। তার পাশেই দাঁড়িয়ে আছে বিশাল দেহি একজন লোক, চওড়া বুকের ছাতি, বাহাতটা ঝুলছে বেকায়দা ভঙ্গিতে, বোঝাই যায় অকেজো, কোমরে ঝুলছে রিভলভার, গার্ড জিম রিভান। তাবু দেখিয়ে মিস্টার রাফাত আমান বললেন,
এই যে আমাদের ক্যাম্প, বার্জে করে আনা হয়েছে ভারী মালপত্র, আমরা এখন লোক কম, কয়েকদিন পরে শুটিং এর কাজ শুরু হলে আরো অনেকে আসবে, আসবে দামি যন্ত্রপাতি, তখন আর ওই তাঁবুতে কুলাবে না, আরো কয়েকটা ট্রেলার দরকার পড়বে।
কাছে এসে গেলেন পরিচালক,
সরি মিস্টার নেভার, দেরি হয়ে গেল।
না না ঠিক আছে।
ছেলেদের দিকে একবার তাকালেন, আবার ফিরলেন মিস্টার রাফাত আমাদের দিকে।
কিন্তু এখানকার অবস্থা তো বিশেষ সুবিধের মনে হচ্ছে না, সবই বলেছে পিটার। আর হপ্তাখানেকের ভেতর সাগর দোলাটা ঠিক না করা গেলে এসকেলেটন আইল্যান্ডের আশা বাদই দেব। ক্যালিফোর্নিয়ায় ফিরে গিয়ে স্টুডিওতেই একটা পার্ক সাজিয়ে নেব, সাগর তোলা আনা যাবে ভাড়া করে, তবে এখানে করতে পারলেই ভালো হতো, সবকিছুই আসল, তাছাড়া দ্বীপের দৃশ্য, উপসাগরের দৃশ্য খুবই চমৎকার।
আশা করছি ঠিক করে ফেলতে পারবো, কাঠমিস্ত্রিকে আমি খবর দিয়ে পাঠিয়েছি।
তা তো পাঠিয়েছেন, কিন্তু আসবে কিনা যথেষ্ট সন্দেহ আছে, সারা শহর জেনে গেছে, গতরাতে ভূত দেখা গিয়েছে, নাগরদোলা ঘুরেছে।
ভূত ভূত ভূত,
মুঠো হয়ে গেল মিস্টার রাফাত আমানের হাত, চেহারা কঠোর।
ওই ভূতের আমি শেষ দেখে ছাড়ব।
পায়ে পায়ে এসে পরিচালকের পেছনে দাঁড়িয়েছে জিম রিভান, আস্তে আস্তে করে কেশে উঠল,
আমাকে মাফ করবেন স্যার, স্যার গত রাতের ভূতটা বোধ হয় আমি।
মিস্টার আমাদের দিকে তাকিয়ে সব কিছু খুলে বলল সে,
গত রাতে আমি একা ছিলাম দ্বীপে, আপনারা সব চলে গেলেন ছেলেদেরকে খুঁজতে, আমি পাহারা দিচ্ছিলাম, হঠাৎ করে একটা মোটর বোটের শব্দ এলো কানে, চটোর এলো মনে করে দেখতে গেলাম, পার্কের কাছ দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো নাগরদোলাটার কাছে কে যেন দাঁড়িয়ে আছে, আমি এগিয়ে গেলাম, একটা মূর্তি দৌড়ে চলে গেল, তাড়া করলাম কিন্তু ধরতে পারলাম না, কোথায় জানি লুকিয়ে পড়ল। আমি একটু অবাকি হলাম, বেটা নাগরদোলার কাছে কি করছিল, নতুন বসানো মোটরটা চুরি করতে আসেনি তো, এসবই ভাবছিলাম। পরীক্ষা করে দেখলাম মোটরটা, দুটো স্ক্রু খোলা ছিল, হ্যাঁ মোটরটাই চুরি করতে এসেছিল, আবার স্ক্রু টাইট দিয়ে সব ঠিক আছে কিনা দেখার জন্য সুইচ টিপলাম, চালু হয়ে গেল মোটর, আলো জ্বলে উঠল, ঘুরতে লাগলো নাগরদোলা, সবকিছুই ঠিকঠাক ছিল, আবার বন্ধ করে দিলাম মোটর, এটাই দেখেছিল লোকে,
কিন্তু ভূত
বলে উঠলেন মিস্টার আমান।
সাদা পোশাক পরা ভূত দেখেছে লোকে, এর কি ব্যাখ্যা?
রেইনকোট পরেছিলাম স্যার, হলুদ রঙের, হুডও ছিল মাথায়, দূর থেকে অন্ধকারে সাদা ধরে নিয়েছে লোকে।
বুঝেছি, কিন্তু একটা কাজ ভুল হয়ে গেছে। তোমার উচিত ছিল সকালেই শহরে গিয়ে সবাইকে বলে আসা যে তুমি গত রাতে নাগরদোলা ঘুরিয়েছ, সেটা জানিয়ে এলেই ভালো করতে।
জি স্যার, ঠিকই বলেছেন, ভুলই হয়ে গিয়েছে আমার।
এক কাজ করো, ফিশিং পোর্টে গিয়ে আরো দুজন গার্ড নিয়ে এসো। বুঝতে পারছি একা কুলোতে পারবে না, চোর আবারও আসবে, কয়েকজন যদি আসে একা পারবে না তুমি ওদের সঙ্গে। হ্যাঁ, জেলে ফেলেদের কাউকে এনো না, ওগুলোকে বিশ্বাস নেই, নিজেরাই চুরি করে বসতে পারে, ভালো লোক আনবে। হ্যাঁ,
চেষ্টা করে দেখব স্যার।
চোরের উপর চোখ রাখার জন্য ছেলেদেরকে এনেছিলাম,
পরিচালককে বললেন মুসার বাবা,
কিন্তু হলো না, সারা শহর জেনে গেছে ওরা গোয়েন্দা, কি করে জানলো কিছুই বুঝতে পারছি না।
স্যার, আমি মনে হয় কিছুটা বুঝতে পেরেছি, একটা ছোট্ট শহর ফিশিংপোর্ট, ঘটনা খুব বেশি ঘটে না ওখানে, ছোটখাটো কিছু ঘটলেই সেটা নিয়ে হইচই পড়ে যায় আপনা আপনি। আর এদিকে আপনি আর মিস্টার নেভার ফোনে আলাপ করেছেন প্রযোজকের সঙ্গে, এটা কিন্তু অপারেটর শুনেছে, ওই মেয়েগুলো কেমন এটা তো জানেনি, কোনো কথাই পেটে রাখতে পারে না। আর এত বড় একটা খবর, চুরি হচ্ছে সিনেমা কোম্পানির জিনিসপত্র, হলিউড থেকে গোয়েন্দা আসছে তদন্ত করতে, কি করে চেপে রাখবে বলুন তো? আপনারা ফোন ছেড়েছেন একদিকে, অন্যদিকে রং চড়িয়েছে বন্ধুবান্ধবদের সঙ্গে, খবর পরিবেশন সারা হয়ে গিয়েছে অপারেটরদের, দেখতে দেখতে ছড়িয়ে পড়েছে
মুখরোচক খবর। হতচ্ছাড়া এলাকায় কাজ করাই মুশকিল, শেষ পর্যন্ত হলিউডেই বুঝি ফিরে যেতে হয়।
থাকতে পারলেই ভালো হতো রাফাত, চেষ্টা করে দেখুন সাগরদোলাটা ঠিক করা যায় কিনা। আমাকে এখনই ফিরে যেতে হচ্ছে, এদিকটা সামলান যেভাবে পারেন। জোসেফ, ফিশিং পোর্টে আমাকে পৌঁছে দেবে?
ঘুরে হাঁটতে শুরু করলো জেটির দিকে, ছেলেদের দিকে ফিরলেন মুসার বাবা।
আচ্ছা চলো তোমাদের পার্কটা দেখিয়ে নিয়ে আসি, জোসেফ ফিরে এলে ডাইভিং করাতে নিয়ে যাবে।
খুব ভালো হবে বাবা, চলো তাহলে।
খুব বেশি হাঁটতে হলো না, ধসে পড়া একটা বেড়া ডিঙিয়ে পার্কে ঢুকলো ওরা। পরিত্যক্ত পার্ক, এককালে সাইনবোর্ডে নাম ছিল প্লেজার পার্ক, এখন আর সাইনবোর্ড নেই, অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছে। দুটো খুঁটির একটা আছে, তাও হেলে রয়েছে। সিমেন্টের তৈরি বিশ্রাম নেবার আসনগুলো বেশিরভাগই ভেঙে চুরে নষ্ট হয়ে গিয়েছে, বেঁকে চুরে মোর্চে ধরে পড়ে আছে ফেরিস হুইলের লোহার কাঠামো, শরীরের অন্যান্য অংশ ভেঙে পড়ে আছে কাঠামোর কাছেই, খুব শক্ত করে তৈরি হয়েছিল, তাই 22 বছরের ঝড়েও কাত করে ফেলতে পারেনি সাগরদোলাটাকে, দাঁড়িয়ে আছে এখনো, তবে শরীরের বেশিরভাগই ক্ষতবিক্ষত। একই অবস্থা হয়েছিল হয়তো নাগরদোলাটারও, কিন্তু এখন মেরামত করা হয়েছে, জায়গায় জায়গায় নতুন কাঠ শিরিশ কাগজ দিয়ে ঘষে তুলে ফেলা হয়েছে, রং নতুন করে লাগানো হবে, কেমন যেন ভুতুড়ে চেহারা। এই দিনের বেলায়ও গা ছমছম করে উঠল মুসার। এই পার্ক আর প্রমোদ যন্ত্রগুলো কি কাজে লাগবে, খুলে বললেন মিস্টার রাফাত আমান।
একটা লোককে ভুল করে খুনের দায়ে দণ্ডিত করা হয়েছে, সেই নায়ক, আসল খুনি অন্য লোক, পুলিশের হাত থেকে দণ্ডিত লোকটা পালিয়ে গেল, খোঁজ খবর নিয়ে বের করে ফেলল কে খুনি, পিছু নিল, টের পেয়ে পালাতে চাইল খুনি, কিন্তু পারল না, তার পেছনে লেগে রইল নায়ক, শেষে ওই খুনিটা স্কেলেটন আইল্যান্ডে এসে লুকিয়ে পড়ল। আর শেষ দৃশ্যটা এরকম, একদল লোক আসবে এই পুরনো পার্কে পিকনিক করতে, তাদের সঙ্গে মিশে গিয়ে গা ঢাকা দিতে চাইবে খুনি, কিন্তু নায়কের চোখ এড়াতে পারবে না, নাগরদোলায় চড়ার সময় ঠিক তাকে চিনে ফেলবে, তাড়া করবে, মারপিট গোলাগুলি শুরু হবে, ভয় পেয়ে তাড়াহুড়ো ছোটাছুটি শুরু করবে পিকনিকে আসা দলটা, কিছুতেই নায়কের সঙ্গে পেরে উঠবে না খুনি। শেষে গিয়ে উঠবে নাগরদোলায়, দোলাটা চলতেই থাকবে। ওই অবস্থাতেই নায়কের সঙ্গে মারপিট হবে তার, দোলা থেকে পড়ে গিয়ে খুনি মারা যাবে।
হাই সে, দারুণ কাহিনী, ছবিটা তো তাহলে দেখতেই হবে।
এখানে শুটিং করা গেলে দৃশ্যটা আরো আগেই দেখতে পারবে। তো আমি যাই, কিছু কাজ করে গিয়ে, তোমরা ঘুরে ফিরে দেখো, আধ ঘন্টার ভেতরেই জোসেফ ফিরে আসবে। আর হ্যাঁ, খবরদার, গুপ্তধনের খোঁজ খবর বেশি করো না। লোকে ঘুণাক্ষরেও যদি ভেবে বসে মোহরের খোঁজ পেয়ে গেছো তোমরা, তাহলে সর্বনাশ হয়ে যাবে। দলে দলে লোক ছুটে আসবে, মোহর খুঁজতে শুরু করবে। 12টা বাজবে শুটিং এর। গত 50 বছরে খুব একটা খোঁজাখুঁজি হয়নি, মোহর পাওয়া যায়নি সৈকতে। লোকে ভুলেই গেছে ব্যাপারটা, ভুলেই থাকতে দাও, ঠিক আছে?
পাহাড়ের ওদিকে গেলে কোনো ক্ষতি আছে? ওতে নাকি একটা গুহা আছে, কথিত আছে জলদস্যুরা বন্দীকে ধরে এনে ওখানে পুরে রাখত।
আমিও শুনেছি, যেতে চাইলে যাও, কিন্তু আধ ঘন্টার ভেতরে ফিরবে।
You are listening স্বাধীন অডিও বুক। শুনুন স্বাধীন অডিও বুক।